আল্লাহ ওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের ছেলে দর্শক শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। কিয়ামতের দিন যখন মুসলমানদের মিজানের তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন সরকারে কায়নাত শাহিনশাহে মৌজুদাত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লাতে রাখবেন, এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তখন ওই ব্যক্তি যার বদি এবং আমল এর পরিমাপ করার পর, যখন গুনাহের পাল্লা ভারী হওয়ার পর আবার চিরকুট দেওয়ার পর নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এই দৃশ্যপট দেখে তখন সে আরজ করবে, আমার মা বাবা আপনার উপর উৎসর্গ হোক। আপনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং চিরকুটটি দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছিলে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রাসা চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম এই হাদিসে মোবারকা দুরুদ সম্পর্কিত, এই ফজিলত সম্পর্কিত ঘটনাটি থেকে, যে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য অনেক বড় সুসংবাদ যদি আমি আপনি আমার আপনার নবীর উপর বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করি, এটা আমার আপনার কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আমাদের সব দর্শক শ্রোতা, অনুষ্ঠান বুজুর্গদের পেশা, আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পেশা নিয়ে আলোচনা করে আসছি, আজকেও ইনশাআল্লাহ একটি পেশা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আসুন কিছু ভালো ভালো নিয়ত করি, কেননা হাদিস শরীফ আমরা প্রত্যেকেই জানি, নিয়তুল মুমিনি খয়রুম মিন আমালি। তো আমরা নিয়ত করি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য, ইলমে দ্বীন হাসিলের নিয়তে আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য অর্জন করব, এবং যা কিছু শুনব এর উপর আমল করব, এবং অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিব। মাদিনা চ্যানেল দর্শক শ্রোতা, আজকের যেই পেশা নিয়ে আমরা আলোচনা করব, সে পেশাটি হচ্ছে নির্মাণ পেশা, কনস্ট্রাকশন পেশা এটাও বলা যেতে পারে। তো এটা আমাদের বুজুর্গানের দিন যারা পূর্বে তাদের জীবনী থেকে পাওয়া যায়, বেশ কিছু বুজুর্গানের দিন তারা এই পেশার মধ্যে সম্পৃক্ত ছিলেন। এই কাজ আমাদের অধিক বুজুর্গানের দিন তারা এই কাজ একটা উদ্দেশ্য, একটা মকসাদ নিয়ে এই কাজকে সম্পাদন করেছেন আল্লাহ পাকের হুকুমে, যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনারা কাবা শরীফ নির্মাণে আল্লাহ পাকের হুকুমে অংশগ্রহণ করেছিলেন। হ্যাঁ, আমাদের ছিলেন দর্শক, আমরা সকলেই জানি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এরশাদ ফরমান যে সূরা বাকারার 127 নম্বর আয়াত, এবং যখন হযরত ইব্রাহিম এবং ইসমাইল ঘরের ভিত্তিগুলো উঠাচ্ছিল, সুবহানাল্লাহ, এই যে আয়াতে মোবারকা এখান থেকে স্পষ্ট এটাই যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালাম ওনারা কাবা ঘরের নির্মাণের মধ্যে ওনারা অংশগ্রহণ করেছিলেন। এই সুরার যে প্রথম অংশ তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এসেছে যে ভিত্তিগুলো উঠাচ্ছিল, এর আলোচনা এসেছে যে প্রথম কাবা শরীফের নির্মাণ হযরত আদম আলা নবিয়েনা আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি করেছিলেন, এবং তুফানে নূহ যখন সংগঠিত হয়েছিল এরপরে পুনরায় যখন কাবা ঘরের কোনো নির্মাণের প্রয়োজন হয় তখন আল্লাহ পাকের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এই নির্মাণাধীনের উপর ওনার যে হাত মোবারক তার মাধ্যমে ভিত্তিগুলো স্থাপনা শুরু করেন এবং ওনারই সন্তান আল্লাহ তাআলার একজন মকবুল নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন এই মোবারক নির্মাণাধীন কাজের মধ্যে পাথর উঠিয়ে উঠিয়ে সেখানে নিয়ে এসে কাবা শরীফ নির্মাণ কাজে তারা উভয় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন। বাদিরছেন দর্শক শ্রোতা, ইমাম কাস্তালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি বুখারী শরীফের সারা লিখেন, তিনি এর মধ্যে লিখেন যে কাবা শরীফের নির্মাণের কাজ 10 বার করা হয়েছে। অন্য জায়গায় কিতাবে হযরত খিজির আলাইহিস সালামের আলোচনাও পাওয়া যায় যে তিনিও একটা নির্মাণের কাজের মধ্যে সম্পৃক্ত ছিলেন। আপনি আলাইহিস সালাম অর্থাৎ খিজির আলাইহিস সালাম ইনার ইতিহাসের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে পড়ে যাওয়া দেওয়াল, যেটা ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল, সেটাকে তিনি সোজা করে নির্মাণ করেছিলেন এবং সেটাকে তিনি নির্মাণের কাজের মাধ্যমে তিনি সেটা ইতিহাস রেখে গিয়েছিলেন। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই ঘটনাটি খুব সুন্দরভাবে উল্লেখিত রয়েছে। একবার হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনারা পথ চলছিলেন, তো এমনকি যখন তারা একটি বসতি এর নিকট আসে তখন সেখানে তারা বসতির কাছে খাবার চাইলেন, তো সেই বসতি লোকেরা তাদেরকে মেহমানদারির ব্যাপারে প্রত্যাখ্যান করে দিলেন, তারা তাদেরকে মেহমানদারি করলেন না। তারপর ওনারা উভয়ে গ্রামের একটি দেওয়ালের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন হযরত খিজির আলাইহিস সালাম দেখতে পারলেন যে সেই দেওয়ালটি ধসে পড়ছিল। তখন তিনি হযরত খিজির আলাইহিস সালাম সেটাকে তার মোবারক হাত দয়ের মাধ্যমে সোজা করে দিলেন এবং সেটাকে মজবুত করে নির্মাণ করে দিলেন। তো এই অবস্থা যখন হযরত মুসা আলাইহিস সালাম তিনি পরিলক্ষিত করলেন, তখন তিনি দেখে বলতে লাগলেন, আপনি চাইলে এই বসতি সমাজের লোকদের মধ্য থেকে একজন মজদুরকে নিয়ে এটাকে আপনি সোজা করে দিতে পারতেন, আপনি এটা না করে কেননা আপনি নিজে করলেন, আর আমাদের এখন সময় অনেক মূল্যবান রয়েছে, এমনিতে এই বসতি আমাদেরকে মেহমানদারি করেনি, তারা আমাদের খেয়াল রাখেনি, তো এমন পরিস্থিতিতে কাজ করার জন্য মজুরি নেওয়াই উপযুক্ত ছিল। মাদিছেন দর্শক শ্রোতা, এই যে দুইটি আমরা ঘটনা নির্মাণাধীন সম্পর্কে শ্রবণ করলাম, প্রথম ঘটনাটি আমরা শুনলাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম ওনারা কাবা ঘরের নির্মাণের মধ্যে সম্পৃক্ত ছিলেন। এরপরে আমরা শুনলাম হযরত খিজির আলাইহিসসালাম, ইনি একটি দেওয়াল, ধসে পড়া দেওয়ালকে তিনি সেটিকে পুনর্নির্মাণ করেন। এই দুটি ঘটনা নির্মাণ কার্যাদির অন্তর্ভুক্ত, কিন্তু এই যে নির্মাণ যে কাজটা, এই দুটা ঘটনার যে কাজ, নির্মাণাধীন কাজ, এটা একটা উদ্দেশ্য সম্পর্কিত, এই উদ্দেশ্য সম্পর্কিত, কিন্তু এটা কোনো পেশাদারি কোনো নির্মাণাধীন কাজ ছিল না। এখান থেকে আমরা এটা জানতে পারি যে এটা আল্লাহ পাকের হুকুম সম্বলিত উদ্দেশ্যেই এই নির্মাণাধীন কাজ হয়েছিল। কিছু বুজুর্গানের দিনদের জীবনী থেকে পাওয়া যায় ইনারা এই নির্মাণ কাজকে তারা পেশা হিসেবে বেছে নিয়েছিলেন এবং নির্মাণ কাজের মাধ্যমে তারা অর্থ উপার্জন করতেন এবং তারা তাদের জীবিকা পূরণ করতেন। আজ আমাদের সমাজে যারা নির্মাণ কাজ করেন আমরা অনেক দেখি, তো এই কাজের মধ্যে অনেকে সম্পৃক্ত রয়েছেন, এটাও একটি হালাল পেশা, কোনো সন্দেহ নেই। শরীরের মধ্যে থেকে যদি পেশাকে করা যায় এতে কোনো না নেই, কোনো বাধা নেই। তো হযরত সাইয়েদুনা বালখ বিন আলী হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনিও নির্মাণ কাজের মধ্যে পারদর্শী ছিলেন এবং তিনি বিশেষ করে যে গর্ত করা, গভীর খনন অর্থাৎ গর্ত করার যে বিষয়টা, সেটার মধ্যে তিনার পারদর্শতা বেশি ছিল। তো তিনি নিজে বর্ণনা করেন, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খেদমতে হাজির হলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনাদেরকে সাথে নিয়ে মসজিদ নির্মাণ কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। তো অনেক মুসলমান এই কাজের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। তিনি বললেন যে আমিও সেখানে উপস্থিত হলাম এবং আমি নিজেই গভীর যে গর্ত করা মাটির তো খনন করা এই বিষয়ে আমি খুবই পারদর্শী ছিলাম। তো আমি বেলচা নিলাম এবং সেখানে গর্ত করতে লাগলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উৎসাহ প্রদান করলেন, উৎসাহ প্রদান করে আমাকে এরশাদ ফরমালেন, হানাফি অবশ্যই গর্তকারী ওয়ালা। অন্য এক রেওয়াতে এটাও পাওয়া যায় যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, মাটি তার সন্নিকট দাও, মাটি তার সন্নিকটে দাও, কেননা গর্ত বানানো সে বেশি ভালো জানে। আমাদের ছিল দর্শক শ্রোতা, আপনারা খেয়াল করেছেন যে সাহাবি রাসুল যিনি রয়েছেন তিনি রাদিয়াল্লাহ তাআলা আনহু নির্মাণ কাজে পারদর্শী ছিলেন এবং তিনি মসজিদ নির্মাণ কাজেও নিজেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। মসজিদ নির্মাণ করা এটাও আলহামদুলিল্লাহ অনেক বরকতময় সওয়াবের কাজ রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। হাদিস শরীফের মধ্যে এর বরকত ফজিলত সওয়াব যে রয়েছে সে সম্পর্কিত হাদিস রয়েছে। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, যিনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছোট কিংবা বড় মসজিদ নির্মাণ করল আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ছিল দর্শক শ্রোতা, একটু চিন্তা করি আমরা না, কত বরকতময় বাণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এসেছে আমাদের জন্য, যদি আমরা মসজিদের মতো পবিত্রতম ঘরকে নির্মাণের মধ্যে আমরা অংশগ্রহণ করি তাহলে সেটা আমাদের জন্য কত বরকতময়, কাল পরকালে আমাদের জন্য জান্নাতে অবস্থান করছে। আমরা যদি চাই এর মধ্যে অংশগ্রহণ করতে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি আমাদের ডিপার্টমেন্ট রয়েছে মসজিদ নির্মাণ করা, তো এটার আমরা আলহামদুলিল্লাহ কার্যাদি, আমাদের অসংখ্য মসজিদ রয়েছে এবং অসংখ্য প্লট জায়গা এমনও রয়েছে যেগুলো মসজিদ নির্মাণের জন্য অপেক্ষমান রয়েছে, বাস ফান্ডিংয়ের প্রয়োজন। যদি ফান্ডিং হয়ে যায় সেখানে মসজিদ আল্লাহ পাকের দয়ায় সেখানে তৈরি হয়ে যাবে, মুসলমান সেখানে নামাজ পড়ার জন্য হ্যাঁ তাদের জন্য ব্যবস্থা হয়ে যাবে। মানে দর্শক শ্রোতা, এটা এমন একটা কাজ, স্বয়ং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্বয়ং এই কাজটি করেছেন, অর্থাৎ এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। হিজরতের যে বছর ছিল প্রায় 622 সালে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মসজিদে নববী রয়েছে সেটার নির্মাণ কাজ শুরু করেন। মুসলমানদের আবাদ যেখানে রয়েছে আলহামদুলিল্লাহ সেখানে মুসলমান উৎসব মুসলমান সেখানে মসজিদ নির্মাণের জন্য সচেষ্ট থাকেন, কেননা মুসলমান এটাই চায় যে আল্লাহ তাআলার ঘর প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলমানদের ইবাদতের সুযোগ করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া এবং মুসলমানদের যে আল্লাহ পাকের রাজি খুশি করার যে মাধ্যম, আমরা শুনলাম হাদিসে মোবারকার মাধ্যমে জান্নাতে তার জন্য আল্লাহ পাক ঘর নির্মাণ করবেন, তো এই যে ফজিলতকে হাসিল করার জন্য সকলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কমবেশ মুসলমান যারা রয়েছি আমরা এই কাজের মধ্যে অংশগ্রহণ করি। আমাদের ছিল দর্শক শ্রোতা, এটা আমরা জানি যে মসজিদ নির্মাণ এটা কোনো সহজসাধ্য বিষয় নয়, এটার জন্য অসংখ্য অর্থের প্রয়োজন হয়, অসংখ্য শ্রমের প্রয়োজন হয়, বুদ্ধির প্রয়োজন হয়। তো এটার জন্য আমাদের যাদের যতটুকু সুযোগ রয়েছে, আমাদের ক্ষমতা রয়েছে, স্বাবলম্বিতা রয়েছে, সেটাকে আমরা প্রয়োগ করি, তার মাধ্যমে আমরা দীন ইসলামের একটা সৌন্দর্যকে আমরা সমাজের কাছে দুনিয়ার কাছে আমরা তুলে ধরতে পারবো। আমাদের জন্য দর্শক শ্রোতা, নির্মাণ পেশা, স্থাপত্য পেশা এটা খুবই গুরুত্বপূর্ণ। আর্কিটেক্ট বলেন, যেটাই বলেন, ঠিকাদার বলেন, যারা এই কাজগুলো করে থাকে তাদের এই পেশাটা সতর্কতার বিষয় রয়েছে। দেখুন, আমরা আমাদের মনের মাধুরী মিশে যে কাজ করি করে ফেলি, তো শরীয়তের মধ্যে যারা আমরা রয়েছি, যারা আমরা শরীয়তকে মান্য করি, অর্থাৎ মুসলমান হওয়ার পরে আমাদের উপর যে বিষয়গুলো নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো করা আমাদের উপর ফরজ, ঠিক একইভাবে হালাল রিজিক অন্বেষণ করা এটাও আমাদের উপর ফরজ। তো যারা আমরা এই কাজকে সম্পাদন করি, এই কাজ আমরা করে আমাদের জীবিকা উপার্জন করি, তাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এখানে কি খেয়ালের বিষয় রয়েছে আমরা আসুন শুনি। আমাদের এখানে দর্শক শ্রোতা, নির্মাণ কাজে আমরা জানি যে ইট বালু শুধু এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ হয় না, পাশাপাশি এতে প্রয়োজন রয়েছে রড, সিমেন্ট, শ্রম, অর্থ, মজদুর, বিভিন্ন ইত্যাদি বিষয়াদি। তো এই কাজ করতে গিয়ে একজন নির্মাতা, একজন ঠিকাদার, আর্কিটেক্ট যেটাই বলি না কেন, তো তাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হচ্ছে যে এর সঠিক ব্যবহার আমি করছি কি না। অর্থাৎ এখানে অনেক সময় যে একজন মালিক, মালিকের অধীনে যে কাজগুলো করে থাকে, একজন যিনি ডেভেলপার হোক, যেই হোক, তো সে এই কাজগুলো করতে গিয়ে যদি ওই মালের সঠিক যে বিবরণ সেটাকে না দিয়ে যদি অতিরিক্ত বিবরণ দেয় এই উদ্দেশ্যে যে সেখান থেকে সে মাল অথবা অর্থ, মুনাফা, বেশি ফায়দা নেবে, অর্থাৎ এক প্রকারের চুরি বলা যেতে পারে, যেটা মালিককে অবগত না করে। তো এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় কাজ করতে গিয়ে দেখা যায় যে পার্শ্ববর্তী অন্যের জমিন যে রয়েছে সেই জমিনের দিকে খেয়াল না করে, অর্থাৎ হকের দিকে খেয়াল না করে ওই জমিনের মধ্যে যে তার যে কার্যাদি সম্পন্ন করা হচ্ছে যেই এরিয়ার মধ্যে সেখান থেকে সে বর্ধিত অংশে চলে যায়, অর্থাৎ অন্যের জমিনের মধ্যে সে হস্তক্ষেপ করে ফেলে। এরকমটা অসংখ্য আমাদের রেকর্ড রয়েছে আমাদের সমাজের মধ্যে, যেগুলো করতে গিয়ে অনেক সময় হানাহানি, মারামারি, কাটাকাটি, এই কাজগুলো হয়ে থাকে। হ্যাঁ, তো প্রিয় সাইবার আমাদের নিচে দর্শক শ্রোতা, এটা একটা গৃহীত কাজ, এটা একটা গৃহীত কাজ, কারণ এই কাজ করার মাধ্যমে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব, সম্পর্ক, মহাব্বত, ভালোবাসাগুলো এগুলো নষ্ট হয়ে যায়। আর এমনিতে তো আত্মসাত করা জমির এটা তো খুবই জঘন্য কাজ। আমরা এটাও দেখি অনেক সময় শুনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এতিমের জমিকে আত্মসাত করা হয়েছে, অসহায়ের জমিনকে আত্মসাত করা হয়েছে, ভূমিদস্যুরা ভূমিকে কেড়ে নিয়েছে। তো আমরা কিয়ামতের ময়দানের কথা যারা ভুলে যাই তাদেরই দ্বারা এই কাজ হয়ে থাকে। আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে না থাকে তারাই এই কার্যাদি করার জন্য তারাই সাহস করে থাকে, কিন্তু এই সাহস আমার আপনার জন্য অনেক বড় দুর্যোগ, অনেক বড় বিপদ, অনেক ভয়ানক পরিস্থিতি আমার আপনার জন্য অপেক্ষমান রয়েছে। হাদিস শরীফের মধ্যে এটা রয়েছে যে হাদিসের খোলাসা যে এক বিগত পরিমাণ জমি যদি সে আত্মসাত করে তাহলে কাল কিয়ামতের ময়দানে সাত স্তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে আর সে মাটির জমিনের নিচে ধসে পড়তে থাকবে। মাঝে মাঝে দর্শকরা একটু চিন্তা করি আমরা যে কত ভয়ানক অবস্থা হবে সেই মুহূর্তটা, যারা আমরা অন্যের হকের বিষয়ে বেখেয়াল রয়েছি, অন্যের ব্যাপারে আমরা বাস তোয়াক্কা করছি না, যেটা হওয়ার হবে, হ্যাঁ, বাস আমার ফায়দা হবে সেটাই যথেষ্ট, আমি ফায়দাবান হব, আমি লাভবান হব, আমি সফলকাম হব, এটাই যথেষ্ট, আরেকজনের হককে নষ্ট করে সেটা আমার তোয়াক্কার বিষয় নয়। মানে যে দর্শক শ্রোতা, আমরা এ বিষয়ে খেয়াল রাখবো যাতে করে কোনো গরিব অসহায়ের জমি যেন আত্মসাত না হয় নির্মাণ কাজের যারা আমরা রয়েছি। মানে যে দর্শক শ্রোতা, এই নির্মাণ কাজের মধ্যে একটি বিষয় রয়েছে, যে বিষয়টি অর্থাৎ একটি উপাদান রয়েছে নির্মাণ কাজ যারা করে থাকেন, অনেকগুলো উপাদানের মধ্যে একটি মৌলিক যে উপাদান সেটি হচ্ছে ইট। ইট এটা নির্মাণ কাজেরই একটা অংশ, আমরা জানি এটা মাটির যে রয়েছে সেখা মাটি কালেকশন করে সেটা একটা ডায়াসের মাধ্যমে সেচ দিয়ে সেটাকে পানিতে ভিজিয়ে এটা একটা আকৃতি দিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে রোদে শুকিয়ে একটা আকৃতি দেওয়া হয় এবং সেটাকে ব্যবহারের উপযুক্ত করা হয়। আর এটা একটা সহজসাধ্য, কিছুটা অল্প মূল্যে এবং হালকা প্রকৃতির কিছু উপাদান হয়ে থাকে, বিদায় মানুষ এটাকে সংগ্রহ করে থাকে। এই ঈদ যে রয়েছে এই ঈদ তৈরি করার ব্যাপারেও অনেক বুজুর্গানের দিন তাদের জীবনী থেকে পাওয়া যায় তারা এই জীবিকাকে নিয়ে তারা তাদের জীবিকা অর্জন করত, অর্থাৎ এই কর্ম করে তারা তাদের জীবিকাকে তারা অতিবাহিত করতেন, পরিচালনা করতেন। অনেক বুজুর্গানের দিনদের মধ্যে রয়েছে হযরত ইয়াহ বিন সঈদ রহমাতুল্লাহ তাআলা, তিনি বলেন আমি ইট বানানোর কাজ করতাম, একবার আমি কিছু তরিকিত ইটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অর্থাৎ যেখানে ইট তৈরির জন্য সারি সারি করে রাখা হয়। তো আমরা এই ঘটনাগুলো এই জন্য বলছি মাদানি চান দর্শক শ্রোতা, এখান থেকে আমরা জানতে পারি যে বুজুর্গানের দিন এই পেশার মধ্যে সম্পৃক্ত ছিল। তো এই পেশার এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা কিছু মাদানি ফুলও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আমরা এটাও জানবো যেটা আল্লাহওয়ালা যারা ছিলেন তারা আল্লাহকে রাজি খুশি করার পাশেও এই পেশাগুলোকে নির্বাচন করে তারা তাদের জীবিকাকে তারা উপার্জন করেছেন। তো তিনি রহমাতুল্লাহ তাআলা বলেন, আমি ইট বানানোর কাজ করতাম, একবার আমি কিছু তৈরিকৃত অর্থাৎ যেটা প্রস্তুতকৃত ইটের সারি রয়েছে সেখানের মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম, তখন আমি দেখলাম যে এক সারির ইট অপর সারির ইটকে বলছে যে আজ রাতে আমাকে আগুনের মধ্যে দেওয়া হবে। হযরত ইয়াহইয়া বিন সাইয়্যিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন এবং মজদুরকে নিষেধ করলেন যে এই ইটগুলোকে যাতে আগুনের মধ্যে না দেওয়া হয়। এমনিভাবে হযরত আসিম বিন মোহাম্মদ রহমাতুল্লাহ তাআলা ফরমান, আমার প্রতিবেশী অমুসলিম ছিল, তাকে আমি দেখতাম, একবার আমি তাকে মক্কায় মুকাররমার মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত দেখলাম, তো আমি হতবাক হয়ে গেলাম। আমি তার কাছে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি মুসলমান কিভাবে হলে, তোমার ধর্ম পরিবর্তনের কারণ কি? তো তিনি জিজ্ঞাসা করার পর ওই ব্যক্তি তাকে বলল যে আমি আবু ইসহাক ইব্রাহিম নিশাপুরি রহমাতুল্লাহ তাআলার কাছে এই জন্য গিয়েছিলাম কিছু কর্জের জন্য, যাতে করে আমি তার কাছ থেকে কিছু কর্জ নিতে পারি। তখন তিনি উনার যে ইট যে রয়েছে, ইট পুরানোর যে বাট্টি রয়েছে সেটার মধ্যে তিনি আগুন জ্বালাচ্ছিলেন, অর্থাৎ আবু ইসহাক ইব্রাহিম নিশাপুরি রহমাতুল্লাহ তিনিও ইট এর যে তৈরি সে কাজ তিনিও করতেন। এখান থেকে এই ঘটনার মাধ্যমে আমরা এটাও জানলাম তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ঈদ তৈরির কাজ করতেন, এটার মাধ্যমে তিনি জীবিকা অর্জন করতেন। তো তিনি বললেন যে তখন আমি তার কাছে গিয়ে কর্জ চাইলাম, তখন তিনি আমাকে বললেন তুমি মুসলমান হয়ে যাও। তো আমি তাকে বললাম, আমি হতবাক হয়ে গেলাম তার কথা শুনে। তিনি বললেন যে তুমি ওই আগুন থেকে বাঁচো যেটার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। তো আবু ইসহাক নিশাপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কথা শুনে তো তিনি বললেন যে আমি মুসলিম না হলে তোমার সমস্যা কী, আর তুমি তো দোজকে যাবে। কেমন প্রশ্ন, কেমন কথা ছিল! আল্লাহর ওলিকে তিনি বলছেন যে তুমি তো দোজকে যাবে। তো আল্লাহওয়ালারা তারা তো জ্ঞানী ছিল, তাদের কাছে দিনের জ্ঞান ছিল পরিপূর্ণ। তো হযরত আবু ইসহাক নিশাপুরি রহমাতুল্লাহ বলেন যে তোমার উদ্দেশ্য আল্লাহ পাকের এই ফরমানের উপর, অর্থাৎ আল্লাহ পাকের যে আয়াতে মোবারকা রয়েছে কোরআনুল কারিমের মধ্যে সূরা যে মরিয়াম এর মধ্যে আল্লাহ পাক এরশাদ ফরমান 71 নম্বর আয়াতের মধ্যে, এবং তোমাদের মধ্যে কেউ এমন নেই যে দোজক অতিক্রম করবে না। আদিনিশার দর্শক শ্রোতা, তো আবু ইসহাক নিশাপুরি রহমাতুল্লাহ তাআলাই ওই অমুসলিমকে বলল, তুমি কি এই আয়াতের উপর ভিত্তি করে আমাকে বলছো যে দোজকের উপর দিয়ে দোজকের মধ্যে আমাকেও যেতে হবে? আদিনিশার দর্শক শ্রোতা সে বলল হ্যাঁ। তখন তিনি রহমাতুল্লাহ তাআলাই বললেন তুমি তোমার কাপড়ের অংশ আমাকে দাও। খুব খেয়াল করবেন মাদানিচাল দর্শক শ্রোতা, এখানে আমাদের জন্য শিক্ষা যে আল্লাহওয়ালারা তারা দুনিয়ার কাজ করার সাথে সাথে তারা আল্লাহকে ইবাদতের মাধ্যমে রাজি খুশি করে নিয়েছিলেন। তো এই আয়াতের তাফসিরের মধ্যেও আমরা যদি আমি আপনাদেরকে অনুরোধ করব, কানজুল ইমান, তাফসিরে সিরাতুল জিনান এগুলোর মধ্যে আপনারা গিয়ে দেখবেন, তাহলে আপনারা দেখবেন এই আয়াতের তাফসির কী রয়েছে, চমৎকার তাফসির রয়েছে। তো আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু অনুষ্ঠানে আমাদের একেবারে সংক্ষিপ্ত সময়। তো তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কাছ থেকে কাপড় চাইলেন, তখন ওই অমুসলিম তাকে তার অংশের কাপড় দিলেন এবং তিনি রহমাতুল্লাহ তার কাপড় ওই অমুসলিমের কাপড়ের সাথে বেঁধে নিলেন এবং সেটাকে যে বাট্টি রয়েছে যেখানে ঈদ পুরানো হয় সেটার মধ্যে তিনি ফেলে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর ওলি তিনি একটা কৈফিয়তের মধ্যে চলে আসলেন, এমন অবস্থা হলো যে তিনি ওই আগুনের ভাট্টির মধ্যে তিনি নিজে প্রবেশ করতে লাগলেন। আল্লাহু আকবার! যখন তিনি প্রবেশ করলেন সেখানে যে পুরার যে শব্দ, একটা দেখবেন অনেক সময় লাকড়ি পুড়েলে একটা শব্দ হয়, এরকম শব্দ হতে লাগলো। ওই ব্যক্তি সে হতবাক হয়ে গেল ওই অবস্থা দেখে, কিছুক্ষণ পর দেখলেন যে হযরত আবু ইসহাক নিশাপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সেখান থেকে বের হয়ে আসছেন এবং হাতের মধ্যে ইনার সেই কাপড়ের অংশ রয়েছে। যখন আবু ইসহাক ইব্রাহিম নিশাপুরি রহমতুল্লাহ তাআলা বের হয়ে আসলেন তখন ওই অমুসলিম দেখলো যে তার হাতের মধ্যে যে কাপড় রয়েছে যে তার অংশের যে কাপড় সেটা জ্বলে পুড়ে ছারকার হয়ে গিয়েছে আর তিনি রহমতুল্লাহ তাআলার যে কাপড় রয়েছে সেটা একেবারে ঠিক ওই অবস্থায় ছিল যে অবস্থা আগুনে দেওয়ার পূর্বে ছিল। সুবহানাল্লাহ, আমাদের এখানে দর্শক শ্রোতা এই কারামত দেখে ওই অমুসলিম সে মুসলমান হয়ে গেল। তো আমাদের এখানে দর্শক শ্রোতা আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহওয়ালা যিনি ছিলেন কারামত সম্পূর্ণ ওলি ছিলেন, তো তিনিও জীবিকা উপার্জন করতেন ঈদ তৈরির মাধ্যমে। হযরত সাইয়দুনা আব্দুর রহমান বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতা হযরত সাইয়দুনা আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়াত করেন, এক বাদশাহ ছিল, খুব সুন্দরভাবে তিনি তার জীবন অতিবাহিত করছিলেন। একদিন হঠাৎ তার সৌভাগ্যের যে ভাগ্যর যে অবস্থা সেটা সৌভাগ্য জেগে উঠল, অর্থাৎ পরিবর্তন হলো এইভাবে যে সে তো আরামায়েশের জীবন অতিবাহিত করছিলেন কিন্তু তার একবার নসিব হলো আখেরাতে চিন্তাভাবনার ব্যাপারে। তিনি আখেরাতের ব্যাপারে চিন্তায় তিনি মশগুল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে এই বাদশাহী, এই আরাম আয়েস এটা কি তার জন্য স্থায়ী। সেভাবে চিন্তা করতে 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 সে আর সেখানে অবস্থান করলেন না, সে তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন রাতের বেলায়। সে সেখান থেকে অনেক দূরে চলে গেলেন এবং সাগরের পাশে অবস্থান করলেন এবং সেখানে তিনি ঈদ তৈরির কাজে তিনি নিয়োজিত হয়ে গেলেন এবং সেখান থেকে ঈদ তৈরি করে উপার্জন করতেন। সে তার নিজের চাহিদাকে মিটাতেন এবং বাকিটা তিনি সৎকা করে দিতেন। এই যে ঘটনাগুলো আউলিয়া কেরামের ব্যাপারে এসেছে এখান থেকে আমরা আমাদের দর্শক শ্রোতা জানতে পারি যে উনারা যে হালাল পেশা উপার্জন করে তারা তাদের জীবিকাকে নির্বাহ করতেন আর তারা হালাল পেশা কামাইয়ের জন্য তারা কখনো লজ্জাবোধ করতেন না, সেটা যে কাজই হোক, নির্মাণ কাজ, ঠিকাদারি কাজ। অনেক সময় আমরা আমাদের সমাজের মধ্যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রায়ই আমি বলে থাকি যে আমরা পেশাগুলোকে নির্বাচন করতে গিয়ে আমরা অনেক সময় কী করি, লজ্জাবোধের আমাদের চিন্তা চলে আসে সম্মানের ব্যাপারে। দেখুন, হালাল পেশা এটা আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয়, আল্লাহ পাক পছন্দ করেন ওই বান্দাকে। তো আমরা যেই বিষয় আজকে শুনলাম আমাদের দর্শক শ্রোতা, নির্মাণ পেশা, ঠিকাদারি পেশা, তো যারা এই পেশার মধ্যে সম্পৃক্ত রয়েছেন তারা আমরা এই ঘটনা থেকে, এই আউলিয়া ইকরামের জীবনী থেকে আমরা শিক্ষা অর্জন করি। এই পেশাকে আমরা যারা করছি পেশার মধ্যে আমরা আরও মনোনিবেশ করি, এটার মধ্যে আরও আমাদের পারদর্শিতা নিয়ে আসি, মন লাগিয়ে এই কাজগুলোকে আমরা করি। এবং যেটা আমাদের জন্য খুব জরুরি বিষয় আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শরীর যে আমাদের দিক নির্দেশনা রয়েছে সেটার মধ্যে থেকে এই কাজগুলোকে আমরা সম্পাদন করি যাতে করে অন্যের জমিন, অন্যের হককে আমরা বিনষ্ট না করি। তাহলে হয়তো এমন হতে পারে যে সাময়িক আমরা লাভবান হলাম দুনিয়ার অন্যের হককে নষ্ট করে, কিন্তু কেয়ামতের ময়দানে আমরা ফেঁসে যাব, অবশ্যই ফেঁসে যাব এবং আমাদের জন্য ভয়াবহ যে আজাব রয়েছে সেটাও আমরা হয়তো বা আল্লাহ না করুক আমরা সেটার মধ্যে আমরা পড়ে যাব। তো এই জন্য আমাদেরকে যে কাজই আমরা করি হালাল পেশার, আমরা আমাদের সতর্কতার সাথে সচেষ্ট হয়ে কাজগুলোকে সম্পাদন করার চেষ্টা করি। আমাদের নিজের দর্শক শ্রোতা, আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই, যা কিছু শুনলাম আল্লাহ পাক যাতে আমাদের সকলকে, আমাকে, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
আল্লাহ ওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।